নমস্কার, শুরু করছি জীবনবাণী। আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। শ্রোতা বন্ধু, জীবন পথে চলতে গেলে প্রত্যেকের জীবনে আসে পরীক্ষা, একঘেয়েমি আসে, হতাশা, উদ্বিগ্নতা। আমরা হারিয়ে ফেলি নিজের উপর নিজের আস্থা। প্রিয় বন্ধু, আপনি যদি এই রকমভাবে জীবনযাপন করছেন, তবে বলি এর হাত থেকে মুক্ত হয়ে জীবনে সুখ শান্তি পেতে গেলে আপনাকে শুনতে হবে জীবনবাণী, যা আপনাকে জীবন পথে চলার পরিচালনা দান করবে। তাহলে শুনুন জীবনবাণী। প্রিয় শ্রোতা বন্ধু, বাক্য শ্রবণের আগে আসুন একটি গান শুনি।
যখন আসি আমি তোমার পানে চাই, দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যাই। তুমি নিত আছো তবু একই দ্বন্দ্ব আমার প্রভু, দুঃখ যখন আমি তোমার পানে চাই, দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যাই। তুমি নিত আছো তবু একই দ্বন্দ্ব আমার প্রভু, স্বপ্ন ভেঙে পড়ে তোমার প্রেমের দিঠি, সব সাজাই নতুন করে জীবন ঝরে যখন আমার স্বপ্ন ভেঙে পড়ে তোমার প্রেমের দিঠি, সব সাজাই নতুন করে থামলে সে ঝড় দেখি, তুমি সামনে আমার নাই, দুঃখ চলে গেলে প্রভু তোমায় ভুলে যাই। তুমি নিত আছো তবু একই দ্বন্দ্ব আমার প্রভু। বিশ্ব শ্বাসেরই জেগে আমার এমন সার্থক চেতন বিহীন ঘুমে তাই মগ্ন হই রই বিশ্বাসেরই জেগে আমার এমন সার্থক চেতন বিহীন ঘুমে তাই মগ্ন হই রই এবার যখন প্রভু তুমি আসবে আমার ঘরে জাগিয়ে আমায় দিও ডেকে তোমার নতুন স্বরে এবার যখন প্রভু তুমি আসবে আমার ঘরে জাগিয়ে আমায় দিও ডেকে তোমার নতুন স্বরে নতুন প্রভাতেরি তোমায় নতুন করে পাই দুঃখ চলে গেলি প্রভু তোমায় ভুলে যায়।
প্রিয় শ্রোতা বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা এই অনুষ্ঠানে উপদেশক পুস্তক থেকে আলোচনা করছি এবং দেখছি যে সলোমনের জীবন বিষয়ক বিভিন্ন বিবৃতি। সূর্যের নিচে তিনি তার আত্মার শান্তি, সন্তোষের ও তৃপ্তির উদ্দেশ্যে প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা ও চেষ্টা চালিয়েছেন। প্রত্যেকটি বিষয়ের সেই আলোকেই ব্যাখ্যা হওয়া প্রয়োজন। তিনি জ্ঞানের অনুসরণ করার চেষ্টা করেছিলেন ও শেষে এই সিদ্ধান্তে এলেন বহু পুস্তক রচনার শেষ হয় না। তিনি আমোদ প্রমোদের চেষ্টা করলেন আর পরিণামে এলো সুতরাং আমি জীবনে বিরক্ত হইলাম। তিনি ধন ঐশ্বর্যের তৃপ্তির অন্বেষণ করে সিদ্ধান্ত এলেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপ্যে তৃপ্ত হয় না। তখন তিনি ধর্মকর্মের মধ্যে চেষ্টা করলেন। এরপরে তিনি যশ, খ্যাতি এবং সুনামের চেষ্টায় রত হলেন। অন্বেষণ করলেন নীতিবাদের মধ্যেও। যা কিছু তিনি অনুসরণ করলেন জীবনে তৃপ্তি লাভার্থে সমস্ত ক্ষেত্রেই তিনি শেষে দেখেছেন ও স্বীকার করেছেন সমস্তই আত্মার বিরক্তিকর ও আশার। আসুন আমরা উপদেশক পুস্তকের নয়ের অধ্যায় এক পদ পাঠ করি। লেখা আছে, বস্তুত আমি এই সমস্ত বিষয়ে অনুসন্ধান করিবার জন্য এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করিলাম। ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাদের কার্য সকল ঈশ্বরের হস্তগত। প্রেম কি ঘৃণা তা মনুষ্য জানে না, সমস্তই তাহাদের সম্মুখে। আসুন আমরা ঈশ্বরকে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি এ পর্যন্ত আমাদেরকে তোমার বাক্যের সত্য দ্বারা স্বাধীন করে চলেছ এবং সেই স্বাধীনতার যে আনন্দ তুমি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই আমাদের অনেক শ্রোতাবন্ধুর জন্য যারা প্রভু তোমার বাক্য শ্রবণ করে আনন্দ, শান্তি, মুক্তি, পরিতৃপ্তি লাভ করেছেন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এখনও জীবনে দুঃখ, কষ্ট এবং যাতনা এবং বিভিন্ন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ, তুমি তাদের প্রতি দয়া করো। প্রার্থনা করি যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন, তোমাকে হৃদয় স্থান দিতে পারেন। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। যার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনা আছে তুমি জানো। প্রভু, এই অবস্থায় আমরা তোমার শরণাপন্ন হই এবং তাদেরকে তোমার চরণতলে রাখি। তোমার দয়া, অনুগ্রহ তাদেরকে দেখতে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশকে এবং আমাদের দেশনেতাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে আশীর্বাদ করো। একতায় প্রেমে বাস করতে অনুগ্রহ দান করো। প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত কুষ্ঠরোগীরা আছেন তাদের প্রতি দয়া করো। মানুষ যাদের ঘৃণা করে তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রতি হস্ত বিস্তার করো এবং তোমার অনুগ্রহে সুস্থতা তুমি দান করো। সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। উপদেশক তার নয় অধ্যায় এক পদে দেখি যে ভবিষ্যতের বিষয়ে রাজা সলোমন চিন্তিত নন। নিত্যতা সম্পর্কে এমনকি তিনি চিন্তাও করেন না, কেননা সে সম্পর্কে তিনি কিছু জানেনই না। তাই অনন্তকালীয় বিষয় সম্বন্ধে তিনি নিরুৎসাহী। দুই পদে দেখি তিনি বলছেন, সকলের প্রতি নির্বিশেষে সকলই ঘটে, ধার্মিক কি দুষ্ট এবং ভালো কি শুচি কি অশুচি এবং যোগ্যকারী কি অযোগ্যকারী সকলের প্রতি এরূপ ঘটনা হয়, ভালো যেমন পাপীয় তেমনি এবং শপথকারী যেমন শপথে ভয়কারীও তেমনি। আমরা দেখি এদের মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্যই তিনি করেননি, যার দরুন কোনো দিকে আপনি চলবেন তা স্থিরীকৃত হতে পারে না, তারা প্রত্যেকেই একই পথের যাত্রী। মনে রাখবেন এ কিন্তু ঈশ্বর দত্ত উত্তর নয়, সূর্যের নিচে তিনি নিজের চারিদিকে মানুষের মাঝে যা দেখছেন এ হল সেই পথ। তিন পদে দেখি, সূর্যের নিচে যত কার্য করা যায় তাহার মধ্যে ইহা দুঃখের বিষয় যে সকলের প্রতি একরূপ ঘটনা হয়, অধিকন্তু মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ এবং যাবজ্জীবন ক্ষিপ্ততা তাহাদের হৃদয়ের মধ্যে থাকে, পরে তাহারা মৃতদের নিকটে যায়, কারণ কে অব্যাহতি পায়? কেন সকলের কাজ করা উচিত? জীবন হল এক বিরাট ভাগ্য পরীক্ষামূলক যেন খেলা, আর আপনি আপনার পরিবেশ হলেন এক নৈবেদ্য স্বরূপ। যে ব্যক্তিটি তার অংশ এর থেকে লাভ করে তার উচিত আপনার সঙ্গে অংশ ভাগ করা। আমাদের দিনের দর্শন নতুন কিছুই বলে না। চার পদে দেখি লেখা আছে, সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভালো। আপনি যদি মৌলিক প্রতিজ্ঞা কি সূত্রটি অনুসরণ করেন তা হল ভোজন পান ও আমোদ করো, কারণ করল মরিব, তাহলে আপনি জ্ঞানী হন অথবা মূর্খই হন কিছুই আসে যায় না। জ্ঞানী অথবা মূর্খে কিছুই তফাত দর্শায় না, বরং তাহলে মৃতের হতে জীবিতই ভালো। এমনকি মূর্খ হয়েও যদি জীবিত থাকেন আপনি, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভালো, এই কথা বলা হয়েছে। পাঁচ পদে লেখা আছে, কারণ জীবিত লোকেরা জানে যে তাহা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাদের আর কোনো ফল হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। এ হল আত্মাগণ নিদ্রিত এই মনোভাবের উত্থাপন, সমস্তই সূর্যের নিচে মানুষের পর্যবেক্ষণ। এই মতের মাধ্যমে এই মনোভাবের প্রকাশ পাওয়া যায় যে মৃত্যুই সমস্ত কিছুর শেষ হলে মৃত্যুর পর আর কিছু নেই, আর সেই জন্যই তিনি বলছেন মৃত সিংহের থেকে বরং জীবিত কুকুর ভালো। ঈশ্বর কিন্তু আমাদেরকে বলেছেন মৃত্যুর পর কি ঘটবে, মৃতদেহ কবরস্থ হবে আর এসেই দেহ যা নিদ্রিত। পবিত্র বাইবেল শাস্ত্র সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ঈশ্বরের সন্তানের আত্মা প্রভুর সঙ্গে বাসার্থে চলে যায়। লক্ষ্য করুন দ্বিতীয় করিন্থীয় তার পাঁচের অধ্যায় ছয় থেকে আট পদে, অতএব আমরা সর্বদা সাহস করিতেছি আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আত্মাই হল প্রকৃত সত্তা, প্রভুর সঙ্গে বাস করণার্থে গমন করে, দেহতে দূরে প্রভুর সঙ্গে অবস্থিতি করে। যে শরীরে আপনি এবং আমি বসবাস করছি এখন, তা হল শুধু আমাদের পার্থিব তাম্বু, আর এই তাম্বু পরিত্যাগ করে কোনো একদিন আমাদের চলে যেতে হবে। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন, খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে আত্মা নিদ্রিত অবস্থায় থাকে না। উপদেশক তার নয় অধ্যায় ছয় পদে লেখা আছে, তাহাদের প্রেম তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে, সূর্যের নিচে যে কোনো কার্য করা যায় তাহাতে কোনো কালেও তাহাদের আর কোনো অধিকার হইবে না। আমি আগেই বলেছি যে এই অধ্যায়টি হল এক বিষাদপূর্ণ অংশ, দুঃখদায়ক অধ্যায়, মনে হয় যেন জীবন নিষ্ফল, উদ্দেশ্যবিহীন, অর্থহীন। মৃত্যু যদি সমস্ত কিছু শেষ হয় তাহলে মানুষ হল পশুর মতন। ক্রমবিকাশক বলেন বা বিবর্তনবাদীরা বলেন যে ওই ব্যক্তি পূর্বে ছিলেন পশু, আর সূর্যের নিচে এই মানুষটি বলে মানুষ আজ পশুর সমান, উভয়ের পরিণামই এক, মানুষ পশুর মতোই মরে। আমাদের সঙ্গে এর কত পার্থক্য, যারা জানে যে আমরা ঈশ্বরের সৃষ্টিকারী হস্ত হতে এসেছি এবং ঈশ্বরের কাছেই আমরা ফিরে চলেছি। সাত পদে দেখুন লেখা আছে, তুমি যাও আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন করো, হৃষ্টচিতে তোমার দ্রাক্ষারস পান করো, কেননা ঈশ্বর পূর্বাবধি তোমার কার্য গ্রাহ্য করিয়াছেন। উত্তম কার্যকারীরা অর্থাৎ যারা ভাবে মৃত্যুই শেষ, তারা এই সুখী সময়ের মধ্যে পূর্ণ আনন্দ ভোগ করে নিতে চায়, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান করো। এ বিষয়টা পৃথিবীর সব থেকে একঘেয়ে জীবন সম্পর্কিত কথা। আট পদে দৃশ্যত যে সাজ পোশাক ও চাকচিক্য তা ঠিক রাখা প্রয়োজন সেই বিষয়। নয় পদে দেখি লেখা যে সূর্যের নিচে ঈশ্বর তোমাকে অসার জীবনের যতদিন দিয়াছেন তোমার সেই সমস্ত তথা অসার দিন থাকিতে তুমি আপন প্রিয় ভার্যার সহিত সুখে জীবনযাপন করো। কেন জীবনের মধ্যে এবং তুমি সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতেছ তার মধ্যে ইহাই তোমার অধিকার। দেখুন, তিনি পরামর্শ দিয়েছেন আপনার বিবাহিত জীবনে আনন্দ উপভোগ করুন। অনেকে আছেন তাদের নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করে। আমি এমন কতক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা তাদের সমস্যা ও দুঃখের অন্ধকারের মধ্যে থেকেও বাহ্যিকভাবে ও দৃশ্যত প্রকাশ করে আমরা সবার থেকে সুখী। এখন আমরা এমন একটা পথ লক্ষ্য করতে চলেছি যার উপরে আমরা দেখি যে দশ পদ, যেখানে লেখা আছে তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায় তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। এ কথাটা খুবই যথার্থ যে কবরস্থ দেহের হস্তে কোনো হাতুড়ি বা অস্ত্র থাকে না, ওই হাত আর কখনো তা ধারণ করতে পারবে না। কবরস্থ দেহের মাথা আর কখনো কোনো মানসিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে উঠতে পারবে না। রাজা সলোমন শুধু শরীরের বিষয়ে বলছেন তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায় তোমার শক্তির সহিত তাহা করো। তিনি হস্তের কথাই বা হাতের কথাই বলেছেন, আত্মার কথা নয়। এই হাতই কবরে শায়িত হবে। আপনি যদি ঈশ্বরের সন্তান হন আপনি প্রভুর উপস্থিতির সম্মুখীন থাকার জন্য চলে যাবেন। আপনি যদি ঈশ্বরের সন্তান না হন আপনি মৃতদের স্থানেই যাবেন এবং থাকবেন যতক্ষণ না প্রভুর মহান সেই শ্বেত সিংহাসনের সামনে বিচারের উদ্দেশ্যে দাঁড়াবার জন্য পুনরুত্থিত হন। এ জীবন আদৌ শেষ হওয়ার নয়। শাস্ত্র আত্মার নিত্য সম্পর্কে শিক্ষা দেয় না। এবারে সলোমন সামাজিক অবিচার ও অন্যায় ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কেমন সম্পর্ক রক্ষা করেছেন এবং তার কি ফলাফল এ বিষয়ে আমাদেরকে বলেছেন, আর তা আমরা দেখব এগারো পদ থেকে। আমি ফিরিলাম ও সূর্যের নিচে দেখিলাম যে দ্রুতগামীদের দ্রুতগমন কি বীরদের যুদ্ধ কি জ্ঞানবানদের অন্ন কি বুদ্ধিমানদের ধন কি বিজ্ঞদেরই অনুগ্রহ লাভ হয় এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে। সূর্যের নিচে মানুষের পর্যবেক্ষণ সলোমনকে যা জানতে দিয়েছে তা হল জীবন যে এক দৈবাত বা সময় সুযোগের বিষয় তা বিশ্বাস করা। এ শুধুমাত্র এক বিরাট ভাগ্য পরীক্ষার খেলা ব্যতিরেকে আর কিছুই নয়। আপনি কালো হন, সাদা হন অথবা হলুদ বর্ণ হন, সমস্যা আপনার জীবনে থাকবেই। এ সমস্ত এক এক দৈবক্রম মাত্র, এগুলোর সম্পর্কে আপনি কিছু করতে পারবেন কি? পারেন না। সকলের প্রতি কাল ও দৈব ঘটে, এ হল প্রকৃত কথা এখানে। অর্থাৎ এই চিন্তাধারা হল এই দৈব বা কাল প্রযুক্ত যা ঘটবে তা খণ্ডন করার সাধ্য মানুষের নেই। বারো পদে দেখুন কি লেখা আছে, বাস্তবিক মনুষ্য আপনার কাল জানে না। যেমন মৎস্যগণ অশুভ জালে ধৃত হয় কিংবা যেমন পক্ষীগণ ফাঁদে ধৃত হয় তেমনি মনুষ্য সন্তানেরা অশুভকালে ধরা পড়ে, তাহা তো হঠাৎ তাহাদের উপরে পড়িয়া থাকে। এই কাল ও দৈবই যদি জীবনের নিয়ামক বা নিয়ন্ত্রক হয় তবে তো আপনি শুধুমাত্র জালে সেই মাছের মতোই অসহায় আটক এক প্রাণী। এ যেন এক ভীতিকর দৃষ্টিভঙ্গি, তাই নয় কি? এ হল মানুষের সেই দর্শন যে বিষয় আমি এর আগে উল্লেখ করেছি, তা হল চাকরিজীবী বা কোনো প্রবাসীর সপ্তাহের শেষে নিজ গৃহে ফিরে চলা। সে কি করে? নিজ গৃহে ফিরে যাওয়ার আনন্দে সে যাত্রা করে, কিন্তু পথে মারাত্মক দুর্ঘটনায় আক্রান্ত হলে তাকে সেই আনন্দের পূর্ণতা হতে ব্যর্থ হতে হয়। সেখানে জালে বদ্ধ মাছটির মতোই, কিছু করার ক্ষমতা তার নিজের থাকে না, নিরুপায়। উত্তম কার্যকারী ব্যক্তির পক্ষে এই স্বতঃসিদ্ধ আর অপর কোনো ব্যাখ্যা নেই। অদৃষ্টবাদে দর্শনে বিশ্বাসী হতে সে বাধ্য। এবারে দেখুন সলোমনে প্রকাশিত একটা ক্ষুদ্র দৃষ্টান্ত চোদ্দ পদে। একটি ক্ষুদ্র নগর ছিল, তাহাতে লোক অল্প ছিল, পরে মহান কোন রাজা আসিয়া তা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, একটু কাছে আসুন, শুনুন। আপনি কি উৎপীড়িত বা পদদলিত ব্যক্তির বোঝাকে তুলে নিতে চান, সমর্থক হতে চান সংখ্যালঘু সম্প্রদায়ের? কিন্তু আমি বলছি, সেক্ষেত্রে উঠবে এক সার্বভৌম ক্ষমতাসম্পন্ন শাসক, উত্থাপিত হবে এক অনিয়ন্ত্রিত শাসনকর্তা, যাকে বলা হয় একনায়ক বা একাধিপতি। এক মহান রাজা উত্থিত হয়ে লোকদের বিরুদ্ধে দাঁড়াবে, যারা তাদের সমর্থনকে সমর্পণ করে দেবে এবং তাদের সময় অতিবাহিত করবে সামাজিক সমস্যাগুলোতে, যা অপরিত্রাণপ্রাপ্ত লোকেরা সমাধান করতে পারবে না। তাদের সম্ভবত 6000 কি তারও অধিক সময় ছিল, কিন্তু তারা সেই সমস্যাগুলোর সমাধান করতে পারেনি। তাহলে আপনি কি মনে করেন ঈশ্বরের মানুষকে ওই সমাধানের উদ্দেশ্যে কত অধিক সময় দেওয়া উচিত? একটা নগর যখন সমাজতান্ত্রিক পদ্ধতিগুলো অবলম্বন করে, তখন এক মহান রাজা সেই নগরটি অধিকার করে। 15 পদে লেখা আছে, আর ওই নগরের মধ্যে একজন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল। সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করিল, কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেহই স্মরণ করিল না। কে সেই ব্যক্তি যিনি এসে ওই নগর রক্ষা করলেন? তার নাম হল প্রজ্ঞা, আর প্রজ্ঞা হল খ্রিস্ট যীশুর অপর এক নাম। তিনি এ পৃথিবীতে এলেন দারিদ্র্যের মধ্যে। প্রভু যীশু বাস্তবিকই বলতে পেরেছিলেন এবং তার পার্থিব বাসে তা ছিল যথার্থ। শৃগালদের গর্ত আছে, আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। প্রভু যীশুর মুখনির্গত এই কথা আমরা পাব মতিলিপ্ত সুষমাচার 8:20। বাস্তবিকই তিনি একজন দরিদ্র ব্যক্তি ছিলেন। 9:16-17 লেখা রয়েছে, তখন আমি কহিলাম, পরাক্রম হইতে প্রজ্ঞা উত্তম, তথাপি দরিদ্রের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয় ও তাহার কথা কেউ শোনে না। হীনবুদ্ধিদের মধ্যে কর্তৃত্বকারী চিৎকার অপেক্ষা জ্ঞানবানদের কথা শান্তিস্থানে অধিক শ্রুত হয়। অবশেষে আমরা দেখি যে প্রভু যীশুর রবই প্রবর্তিত থাকবে, জয়ী হবে। তিনি যখন আসবেন তাঁর নিজস্ব আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হতে নেমে আসবেন। আজ এই জগতে রয়েছে অস্পষ্ট ও অসংলগ্নভাবে উচ্চারিত ধ্বনি, অর্থহীন কত কথা, কিন্তু একটা সময় আসন্ন যখন তাঁরই স্বর এই পৃথিবীতে জয়ী হবে, প্রবর্তিত থাকবে। উপদেশক তার 9:18 লেখা আছে, যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। এই অধ্যায় সলোমন যা কিছু বলেছেন সে সমস্তরই উপসংহার এই পদে, যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, এবং খ্রিস্ট যীশু পারমাণবিক শক্তি হতেও উত্তম, সেই বিষয়ে আমরা পড়লাম। যুদ্ধাস্ত্র অপেক্ষা প্রজ্ঞা উত্তম। কয়েক বছর পূর্বে একবার সাগর পাড়ি দেওয়ার সময় খুব ভরে উঠে লক্ষ্য করেছিলাম বন্দরে জাহাজ নিয়ে আসা সেই অসাধারণ দক্ষতার ক্রিয়াকলাপ। অসীম সমুদ্র পার করে সেই বিশাল জাহাজটি নিয়ে আসার ব্যাপারে আশ্চর্য হয়ে ভাবি, কিভাবে ক্যাপ্টেন এই কাজ করতে পারে। তিনি এক স্বল্পখ্যাত গ্রিক দার্শনিকের জ্যামিতিশাস্ত্র ভিত্তিক কিছু নীতি নিয়মের দ্বারাই এই কাজ করতে সমর্থ হয়েছিলেন। সেই কাজ করার পদ্ধতি হল তাই যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। এখানে কারো জীবনের উদ্যম ও প্রচেষ্টার দ্বারা ভয়ঙ্কর প্রভাব বিস্তারের বিষয় বলা হয়েছে। এই প্রভাব খুব ক্ষমতাশালী হয় যখন তা মন্দ নির্দেশ অনুযায়ী হয়। ইতিহাস তার সাক্ষ্য বহন করে। আদম পাপে পতিত হলেন, আর তিনি পাপ করার দরুন সমগ্র মানব জাতির উপরে তার প্রভাব বিস্তারিত হল। এখন পাপ করায় সমগ্র জাতি পরাভব স্বীকার করল। জয়লাভের পূর্বে তাদের আখনের পাপের প্রভাবে প্রভাবিত হতে হয়েছিল। আবার দেখি রহবিয়ামের পাপ ইসরায়েলের রাজ্যে ফাটল ধরিয়ে দিল। অননীয় ও সাফিরার পাপ প্রথম শতাব্দীর মণ্ডলীতে প্রথম ন্যূনতা প্রথম বৈকল্য, আর সেই ক্ষণতে মণ্ডলীর প্রারম্ভিক দৃঢ়তা ভাঙতে শুরু হয়েছিল। আপনার এবং আমার উভয়ের মধ্যেই ভালো অথবা মন্দ কোনো প্রভাব রয়েছে। আপনি কে তা কোনো ব্যাপার নয়, ব্যাপার হল আপনি একটি প্রভাবের অধিকারী। রোমিও তার 14:7 পদে লেখা আছে, কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। প্রত্যেক ব্যক্তি এক একজন প্রচারক, কেউ নিজেকে প্রচারক হওয়া হতে বিরত করতে পারে না। এই একই বিবৃতি এক ব্যক্তির কাছে রেখেছিলাম যিনি এক মদ্যপায়ী ছিলেন। থাকতেন তিনি তার মায়ের কাছে, গির্জাঘর থেকে কিছু দূরে নেমে গেলেই তার ঘর। তার মা তার জন্য খুবই দুঃখাত ছিলেন। আমাকে সেই মা বলতেন তাঁর সন্তানের কাছে যেন আমি প্রভু যীশু খ্রিস্টের কথা বলি। আমি একদিন আমার বাইবেল অধ্যয়নের সময় তাকে নিয়ে এলাম। আর সে ব্যক্তি খুব নেশা করেছিল মদ খেয়ে, তবে মাতাল হয়ে ওঠেনি। আমি তাকে বলেছিলাম তার মায়ের অন্তরকে সে কিভাবে ভেঙে দিয়ে চলেছে এবং তার জীবন কত না নিচে নেমে গিয়েছে আর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সে ব্যক্তি বিচলিত হয়েছিল ও সেই কথা গ্রহণ করেছিল। আমি এরপর তাকে বললাম, তুমি কি জানো যে তুমি একজন প্রচারক? এই কথায় সেই ব্যক্তি আমাকে মারতে উদ্যত হল এবং বলেছিল, তুমি নিশ্চয়ই আমাকে প্রচার বা প্রচারক বলতে পারো না। আমাকে সে অনুমতি দিয়েছিল আর যে কোনো নামেই তাকে আমি ডাকি না কেন, প্রচারক যেন না বলি। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা প্রত্যেকেই এক একজন প্রচারক, তা কি আমরা জানি? আপনিও আপনার চারিদিকের মানুষগুলোর কাছে জীবন যাপনের মাধ্যমে আপনি একজন প্রচারক, একজন সাক্ষ্য বহনকারী, একথা মনে রাখবেন। সে আপনি যেমনই জীবন যাপন করুন, মন্দ জীবন যাপনের একজন প্রচারক অথবা সুন্দর জীবন যাপনের প্রচারক। তাই আসুন আমরা আমাদের জীবন নিয়ে একবার চিন্তা করি, যে জীবনের মধ্যে দিয়ে আমরা অনেককে মন্দের পথে নিয়ে যাচ্ছি না আমাদের জীবনের মধ্যে দিয়ে অনেককে ঈশ্বরের পথে চালিত করছি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি এই সুন্দর সময় সুযোগের জন্য এবং তোমার জীবন্ত বাক্যের জন্য। তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে দেখালে এবং অনুভব করতে সাহায্য করলে যে কার্য তুমি সমাধা করেছ, তাতে আমরা যেন বিশ্বাসে অগ্রসর হই। আমাদের হৃদয়কে তুমি উত্তোলিত করো এবং তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার উপরে আস্থা রাখতে সমর্থ হই। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমিন।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে অধিক জানতে চান, তাহলে শীঘ্রই ইমেল অথবা পত্রের মাধ্যমে আমাদের লিখে জানাতে পারেন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল রেডিও বিশ্ববাণী, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। ইমেলের জন্য লিখুন bengalittb@radio882.com। আবার বলছি, রেডিও বিশ্ববাণী, জীবনবাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। ইমেলের জন্য লিখুন bengalittb@radio882.com। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।